জোয়েলের গ্রন্থ এবং লাওদিকীয় সপ্তম দিবস অ্যাডভেন্টিস্ট চার্চ সংখ্যা ৪৬
নম্বর কাইসারিয়া ফিলিপ্পি থেকে কাইসারিয়া মারিতিমা পর্যন্ত অংশটি তৃতীয় ঘণ্টা থেকে নবম ঘণ্টা পর্যন্ত সময়কালকে প্রতিনিধিত্ব করে, যা ষষ্ঠ ঘণ্টায় বিভাজিত। কাইসারিয়া থেকে কাইসারিয়া অংশটির বিভাজন বিন্দু ছিল রূপান্তরের পর্বত। রূপান্তরের পর্বত আরও দুটি রেখাকে তিন ধাপের পথচিহ্নের সঙ্গে সারিবদ্ধ করে, যা পেন্টেকস্টাল রবিবার আইনের তুলনায় পাঁচ দিন পূর্ববর্তী।
পর্বতে ঈশ্বর পিতা দ্বিতীয়বার কথা বললেন। প্রথমবার তিনি কথা বলেছিলেন খ্রিস্টের বাপতিস্মের সময়, শেষবারটি ছিল ক্রুশবিদ্ধতার ঠিক পূর্বে।
এখন আমার প্রাণ বিচলিত হয়েছে, আর আমি কি বলবো? হে পিতা, আমাকে এই সময় থেকে রক্ষা কর। কিন্তু এই কারণেই তো আমি এই সময়ে এসেছি। হে পিতা, তোমার নাম মহিমান্বিত করো। তখন স্বর্গ থেকে এক ধ্বনি এলো, আমি একে ইতিপূর্বে মহিমান্বিত করেছি এবং আবার মহিমান্বিত করব। সুতরাং যারা পাশে দাঁড়িয়েছিল এবং তা শুনল তারা বলল, বজ্রধ্বনি হয়েছে। অন্যেরা বলল, একজন স্বর্গদূত তার সঙ্গে কথা বলেছেন। যোহন ১২:৯।
ঈশ্বর যখন ১,৪৪,০০০কে মোহরিত করেন এবং তাদের উপর তার নাম লিখেন, তখন তিনি তার নাম মহিমান্বিত করেন।
যে জয়ী হবে তাকে আমি আমার ঈশ্বরের মন্দিরে একটি স্তম্ভ করব এবং সে আর কখনো বাইরে যাবে না, আর আমি তার ওপর আমার ঈশ্বরের নাম এবং আমার ঈশ্বরের নগরের নাম লিখব, যা নূতন জিরুসালেম, যা স্বর্গ হতে আমার ঈশ্বরের কাছ থেকে নেমে আসে, এবং আমি তার ওপর আমার নতুন নাম লিখব। যার কান আছে সে যেন শুনে আত্মামণ্ডলী সমূহকে যা বলেন। প্রকাশিত বাক্য ৩:১২-১৩।
রূপান্তরের পর্বতে পিতর, জাকব ও জোহনি একমাত্র উপস্থিত শিষ্য ছিলেন, যেমন তারা জাইরের কন্যার পুনরুত্থানের সময়ও এবং আবার গেতসমানিতেও ছিলেন। গেতসমানি জোহনের ১২ অধ্যায়ে পিতার উক্তির ন্যায় ক্রুশের অব্যবহিত পূর্বে এসেছিল। গেতসমানি শব্দের অর্থ তেল চাপার কল, যা কুমারীদের তেল পরীক্ষাকে চিহ্নিত করে। গেতসমানি সেই সংকট যা আত্মাকে মৃত্যুর মুখোমুখি নিয়ে আসে, এবং জ্ঞানী কুমারীরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়, কারণ দ্বিতীয় মন্দির পরীক্ষায় তারা জীবনের সঙ্গে মুখোমুখি হয়েছিল, যেমন যীশু ৩০ দিন ধরে মুখোমুখি শিক্ষা দিয়েছিলেন।
পিতা প্রথমবার কথা বলেছিলেন খ্রিস্টের বাপতিস্মে, আর খ্রিস্ট প্রথমবার শুধু পিতর, জাকব ও জোহনকেই সঙ্গে নিয়েছিলেন যখন জাইরের ১২ বছর বয়সী কন্যাটি পুনরুত্থিত হয়েছিল। ১২ বছর বয়সী কুমারীর পুনরুত্থান খ্রিস্টের বাপতিস্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা পুনরুত্থানের শক্তির প্রতীক। জাইরের কন্যার পুনরুত্থান খ্রিস্টের বাপতিস্ম ও কাইসারিয়া ফিলিপ্পির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গেতসামানি এবং ক্রুশের ঠিক পূর্বে পিতা যখন কথা বললেন, তখন খ্রিস্টের অন্তর্বিক্ষুব্ধতা উভয়ই কাইসারিয়া মারিতিমার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
রেখা পর রেখা নীতিতে পিতর সেই ১,৪৪,০০০এর প্রতিনিধিত্ব করেন যারা কাইসারিয়া ফিলিপ্পিতে সিলমোহর প্রাপ্ত হন যখন শিমন বার ইয়োনার নাম পরিবর্তিত হয়ে পিতর হয়। পানিয়ুমে, যা কাইসারিয়া ফিলিপ্পি, সিলমোহর পর পিতর পর্বতের ষষ্ঠ ঘণ্টায় অগ্রসর হন। সেখানে তিনি পতাকারূপে উত্তোলিত হন এবং কাইসারিয়া মারিতিমায় কর্নেলিউসের আহ্বানে সাড়া দিতে অগ্রসর হতে থাকেন। কাইসারিয়া ফিলিপ্পিতে পিতর ঈশ্বরের সিলমোহর এবং মধ্যরাত্রির আহ্বানের বার্তা নিয়ে প্রচারের উদ্দেশ্যে এক্সেটার ক্যাম্প মিটিং ত্যাগ করেন। তুর্যোধ্বনির উৎসব দ্বারা প্রতিনিধিত্বকৃত ইসলামের বার্তা পিতরকে সমুদ্র তীরবর্তী কাইসারিয়ায় অগ্রসর করায়। ইসলামের বার্তা পিতরকে জগতের দৃষ্টিপাথে উত্তোলিত করে, কারণ তুর্যোধ্বনির উৎসবের পূর্বেই ইসলামের ভবিষ্যৎবাণীমূলক আবির্ভাব তিনি পূর্বাভাস দিয়েছিলেন।
দেখ, সদাপ্রভুর সেই মহান ও ভয়াবহ দিনের আগমনের পূর্বে আমি তোমাদের কাছে ভাববাদী এলিয়াকে প্রেরণ করব, এবং তিনি পিতৃগণের হৃদয় সন্তানদের প্রতি আর সন্তানদের হৃদয় তাদের পিতৃগণের প্রতি ফিরিয়ে দেবেন, পাছে আমি এসে পৃথিবীকে অভিশাপ দ্বারা আঘাত করি। মালাখী ৪:৫-৬।
রেখার পর রেখা নীতিতে এলিয়াহের বার্তা সেই বার্তাই যার ভিত্তি পিতৃগণকে তাদের সন্তানদের সঙ্গে সামঞ্জস্যে আনা। এলিয়া ছিলেন পিতা মিলার, যিনি তার সন্তানদের চিত্রিত করেন। ১,৪৪,০০০ হলেন উইলিয়াম মিলারের সন্তানবর্গ, এবং মিলারের হৃদয়কে তার সন্তানদের দিকে ফিরিয়ে দেওয়া মানে মিলারবাদীদের ইতিহাসকে এলিয়াহের ইতিহাসের সঙ্গে তদ্রূপ বাপতিস্মদাতা জোহনকে 144,000-এর সঙ্গে সংশ্লিষ্ট দূতের সঙ্গে সামঞ্জস্যে আনা। এই চারটি রেখার সামঞ্জস্যের একটি উপাদান এই যে, এলিয়া, জোহন ও মিলারের প্রত্যেকের পরীক্ষামূলক ইতিহাসে বর্তমান সত্যের একমাত্র বার্তা ছিল সেই বার্তা যা দূতের মাধ্যমে এসেছিল।
আর গিলিয়দের অধিবাসীদের মধ্যে তিশি এলিয়া আহাবকে বললেন, ইসরায়েলের জীবন্ত ঈশ্বর সদাপ্রভুর জীবনের শপথ, যার সম্মুখে আমি দাঁড়াই, আমার বাক্য ব্যতীত এই কয়েক বৎসর শিশিরও হবে না, বৃষ্টিও হবে না। এক রাজাবলি ১৭ কথা।
সিস্টার হোয়াইট স্পষ্টভাবে বলেন যে, যারা জোহনের বার্তা, যাকে যীশু এলিয়া হিসেবে চিহ্নিত করেছিলেন, গ্রহণ করেননি, তারা যীশুর শিক্ষাবলীর দ্বারা উপকৃত হতেন না, এবং আরও যে, যারা মিলারের বার্তাকে, যা প্রথম স্বর্গদূতের বার্তা হিসেবে উপস্থাপিত, প্রত্যাখ্যান করেছিলেন, তারা দ্বিতীয় স্বর্গদূতের বার্তার দ্বারা উপকৃত হতে পারতেন না। এলিয়াহর ঘোষণা যে বৃষ্টি কেবল তার আদেশেই আসবে, এর সঙ্গে ছিল সেই চূড়ান্ত পরীক্ষা, যাতে এলিয়াহর বার্তা অথবা বালের বার্তার মধ্যে থেকে নির্বাচন করার আদেশ অন্তর্ভুক্ত ছিল। কতকাল এই ভবিষ্যৎবাণীমূলক প্রতীক এলিয়াহর কার্মেল পর্বতকে রবিবারের আইনের সঙ্গে সামঞ্জস্যে স্থাপন করে।
তখন আহাব ইসরায়েলের সমুদয় সন্তানদের কাছে লোক পাঠালেন এবং কার্মেল পর্বতে ভবিষ্যৎ দোক্তাদের একত্র করলেন। আর এলিয়াহ সমস্ত লোকের কাছে এসে বললেন, তোমরা কবে পর্যন্ত দুই মতের মধ্যে দোদুল্যমান থাকবে? যদি সদাপ্রভু ঈশ্বর হন, তবে তাহাকে অনুসরণ কর, কিন্তু যদি বাল হয়, তবে তাহাকেই অনুসরণ কর। আর লোকেরা তাহাকে একটি কথাও উত্তর দিল না। তখন এলিয়াহ লোকদের বললেন, আমি, শুধু আমি, সদাপ্রভুর একমাত্র অবশিষ্ট ভবিষ্যৎ দোক্তা, কিন্তু বালের ভবিষ্যৎ দোক্তা 450 জন। সুতরাং তারা আমাদের দুটি ষাঁড় দিক, তারা নিজেদের জন্য একটি ষাঁড় বেছে নিক, সেটিকে খণ্ড খণ্ড করুক, কাঠের ওপরে রাখুক এবং তার নিচে আগুন না জ্বালাক, আর আমি অন্য ষাঁড়টি প্রস্তুত করব, কাঠের ওপরে রাখব এবং তার নিচে আগুন জ্বালব না। তারপর তোমরা তোমাদের দেবতাদের নামে আহ্বান কর, আর আমি সদাপ্রভুর নামে আহ্বান করব, এবং যিনি আগুন দ্বারা উত্তর দেবেন তিনি ঈশ্বর। তখন সমস্ত লোক উত্তর দিয়ে বলল, ভালই বলা হয়েছে। এক রাজাবলি ১৮:২।
কার্মেলের পরীক্ষাটি ছিল দুইটি বার্তার মধ্যে নির্বাচন। এটি ছিল সত্য ও মিথ্যা ভাববাণীর মধ্যে এবং দূত ইলিয়া ও ইজেবেলের টেবিলে আসীন নবীগণের মধ্যে এক পরীক্ষা। বিষয়টি ছিল দূত ও বার্তা, এই দুই বিষয় নিয়েই। ১৮৮৪ চনপল্লে প্রভু এমন এক পরীক্ষা উপস্থিত করলেন যে কার্মেলের পুনরাবৃত্তি ঘটল। এতে মিলার সত্য নবী হিসেবে প্রকাশিত হলেন এবং মিলারের বার্তা শিশির ও বৃষ্টির রূপে প্রতিভাত হল। সত্য নবী ও সত্য বার্তার সঙ্গে মিথ্যা নবী ও মিথ্যা বার্তার পার্থক্যটি এক্সেটার ক্যাম্প সভায় এক্সেটারের তাঁবু এবং ওয়াটারটাউন দলের তাঁবুর মাধ্যমে প্রতিকায়িত হয়েছিল। দুটি তাঁবু যেগুলো পরস্পর বিরোধীভাবে সত্য ও মিথ্যাকে প্রতিনিধিত্ব করছিল। কার্মেলে স্থাপিত এই পার্থক্য এবং ১৮০০ চনপল্লের ইতিহাস কায়সারিয়া ফিলিপ্পিতে চিহ্নিত হয়, যখন পিতর শীল মোহরিত হন এবং পর্বতের উপর এক নিশান রূপে উত্তোলিত হন। তিনি উত্তোলিত হলেন কারণ তিনি ঘোষণা করেছিলেন যে তার বার্তাই পরবর্তী বৃষ্টির একমাত্র সত্য বার্তা। তার ভবিষ্যৎবাণী পূর্ণ হলে তিনি উত্তোলিত হলেন।
তুর্যধ্বনির উৎসবটি পেন্তেকোস্তি পর্বের তৃতীয় ধাপ তথা লিটমাস পরীক্ষা, এবং ওই লিটমাস পরীক্ষার পূর্বে পিতর চিহ্নিত করেন যে ইসলামকে মুক্ত করা হবে, যাতে মধ্যরাত্রির আহ্বানের ঘোষণার সূচনা চিহ্নিত করা যায়। ভবিষ্যৎবাণীর পরিপূর্তি মিলারপন্থীদের সঙ্গে প্রোটেস্ট্যান্টদের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছিল। প্রোটেস্ট্যান্টরা সেই পূর্বতন চুক্তিবদ্ধ জনগণের প্রতিনিধিত্ব করেন যাদের পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। সত্য ও মিথ্যার পার্থক্য একবার প্রকাশিত হলে এলিয়া নিজ হাতে মিথ্যা ভাববাদীদের হত্যা করেছিলেন। ওই পার্থক্য তুর্যধ্বনির উৎসবে নির্ধারিত হয়, যখন ইসলাম সম্পর্কিত একটি ভবিষ্যৎবাণীর পরিপূর্তি ঘটে।
মিলারীয় ইতিহাসের মধ্যরাত্রির আর্তনাদ ছিল এমন এক ভবিষ্যৎবাণী যা সংশোধিত হয়েছিল এবং পরবর্তীতে পূরণ হয়েছিল। এটি ২২ অক্টোবর ১৮৫৪ তারিখে পূরণ হয়েছিল, অথচ মধ্যরাত্রির আর্তনাদ সম্পর্কে মিলারের প্রাথমিক ধারণা ছিল ১৮৪৩ সাল।
সামুয়েল স্নো বার্তার সংশোধনের প্রতিভূ ছিলেন এবং তার বার্তাই প্রকৃত মধ্যরাত্রির আর্তনাদের বার্তা হিসেবে পরিচিত হয়েছিল।
1854 সালটি মিলারের বার্তা ও প্রোটস্ট্যান্টদের বার্তার মধ্যে বিদ্যমান পার্থক্যের এক দৃষ্টান্ত ছিল। পরীক্ষার প্রক্রিয়ায় প্রোটস্ট্যান্টরা মিলারের দ্বারা নিহত হয়েছিল এবং অতপর তারা ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্ট রোমের কন্যাগণ জেজেবেলের পুরোহিতগণ হয়ে উঠেছিল। ওই পার্থক্যটি ভাববাদী বার্তাকে গ্রহণ অথবা প্রত্যাখ্যান এই দুইয়ের একটির মাধ্যমে প্রকাশিত হয়েছিল। জোহন ও মিলারের ক্ষেত্রে ভাববাদী বার্তাই পাশ কাটিয়ে দেওয়া হচ্ছিল এমন পূর্বতন চুক্তিবদ্ধ জাতির মিথ্যা বার্তাকে উন্মোচিত করেছিল। ইলিয়ার বার্তা ঘোষণা করেছিল যে তার বাক্য ব্যতীত বৃষ্টি হবে না এবং 3.5 বছর পরে সেই দাবির পরীক্ষাটি প্রকাশিত হওয়ার কথা ছিল।
আর এমন ঘটিল যে আহাব যখন এলিয়াহকে দেখিল তখন আহাব তাহাকে বলিল, ইসরায়েলকে ক্লেশ দানকারী তুমি কি? তিনি উত্তর দিলেন, আমি ইসরায়েলকে ক্লেশ দিই নাই, বরং তুমি ও তোমার পিতৃগৃহই ইসরায়েলকে ক্লেশ দিয়েছ, কারণ তোমরা সদাপ্রভুর আজ্ঞাসমূহ ত্যাগ করিয়াছ আর তুমি বালিমোদের অনুসরণ করিয়াছ। অতএব এখন প্রেরণ কর এবং সমুদয় ইসরায়েলকে আমার নিকটে কার্মেল পর্বতে সমবেত কর, আর বালের ভাববাদীদের 450 জন এবং উপবনের ভাববাদীদের 400 জন, যারা ইজেবেলের টেবিলে ভোজন করে। অক্ত রাজাবলী 18:17-19।
মিথ্যা ও সত্যের মধ্যে পার্থক্য, তা বার্তাবাহক সম্পর্কিত হোক বা বার্তা সম্পর্কিত, একটি পরীক্ষা প্রক্রিয়ার মাধ্যমে নির্ণীত হয়েছিল, যার মধ্যে বার্তা ও বার্তাবাহক উভয়ের বিরুদ্ধেই অভিযোগ আনা হয়েছিল। এলিয়াহি ছিলেন সেই ব্যক্তি যার বিরুদ্ধে ইসরায়েলকে ব্যতিব্যস্ত করার অভিযোগ তোলা হয়েছিল, কারণ তার বার্তার ফলেই বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল। ইসরায়েলে যদি বৃষ্টি অব্যাহত থাকত, এলিয়াহিক নিয়ে কোনো প্রশ্নই উঠত না। এই বিষয়টি এলিয়াহর ভবিষ্যৎবাণী এবং 3.5 বছর ধরে তার পূরণের উপর ভিত্তি করেই ছিল।
পিতর যখন কাইসারিয়া ফিলিপ্পির লিটমাস পরীক্ষায়, যা তুরির উৎসব এবং যেখানে গাধাটি বাধ্যমুক্ত করা হয়, তখন মধ্যরাত্রির আহ্বানের বার্তার সূচনা চিহ্নিত হয়। এলিয়ার ন্যায় পিতর সদ্য তার ভবিষ্যৎবাণীর নিশ্চিতকরণ প্রত্যক্ষ করেছেন এবং সত্য ও মিথ্যার ভেদ সকলের সম্মুখে প্রদর্শিত হয়েছে। উক্ত ভবিষ্যৎবাণীর নিশ্চিতকরণ তুরির উৎসব অর্থাৎ লিটমাস পরীক্ষা দ্বারা প্রতিকায়িত হয়েছে। 1844 ও 1844 উভয় ক্ষেত্রেই ওই ভবিষ্যৎবাণী প্রতীকরূপে চিহ্নিত হয়েছে। সেখানে একটি ভবিষ্যৎবাণী সংশোধিত হয় এবং পরবর্তীতে পূর্ণতা পায়। জোসিয়া লিচের সংশোধিত ভবিষ্যৎবাণী 11 আগস্ট 1884 প্রথম স্বর্গদূতকে শক্তি প্রদান করেছিল এবং 1883 সালের বিষয়ে মিলারের ভবিষ্যৎবাণী স্নো কর্তৃক সংশোধিত হয়েছিল।
1840 সালে ভবিষ্যৎবাণীর আরেকটি উল্লেখযোগ্য পরিপূর্ণতা ব্যাপক আগ্রহের উদ্রেক করেছিল। তার 2 বছর পূর্বে দ্বিতীয় আগমনের প্রচারকারী প্রধান সেবকদের একজন জোসায়া লিচ প্রকাশিত বাক্য 9-এর একটি ব্যাখ্যা প্রকাশ করেছিলেন, যাতে তিনি অটোমান সাম্রাজ্যের পতনের পূর্বাভাস দিয়েছিলেন। তার গণনা অনুসারে এই শক্তির পতন ঘটবে 1840 সালের 11 আগস্ট, যখন কনস্টান্টিনোপলে অটোমান শক্তির ভেঙে পড়া প্রত্যাশিত হতে পারে, এবং আমি বিশ্বাস করি ঘটনাটি তেমনই প্রমাণিত হবে।
নির্দিষ্ট সেই সময়ে তুরস্ক তার রাষ্ট্রদূতদের মাধ্যমে ইউরোপের মিত্রশক্তিগুলোর সুরক্ষা গ্রহণ করল এবং এভাবে নিজেকে খ্রিস্টীয় জাতিসমূহের নিয়ন্ত্রণাধীন করল। এই ঘটনা ভবিষ্যৎবাণীকে হুবহু পরিপূর্ণ করেছিল। যখন এটি জানা গেল, তখন বহু লোক মিলার ও তার সহকর্মীদের গৃহীত ভবিষ্যৎবাণীর ব্যাখ্যার নীতিসমূহের যথার্থতা সম্পর্কে প্রত্যয়ী হল এবং অ্যাডভেন্ট আন্দোলন এক আশ্চর্য প্রেরণা লাভ করল। বিদ্বান ও উচ্চপদস্থ ব্যক্তিরা মিলারের সঙ্গে যুক্ত হলেন, তার মতামত প্রচার ও প্রকাশ উভয় ক্ষেত্রেই, এবং 1840 থেকে 1884 সাল পর্যন্ত কাজটি দ্রুত বিস্তৃত হয়েছিল। দ্য গ্রেট কন্ট্রোভার্সি 334-335।
লিচের ভবিষ্যদ্বাণী ছিল ইসলামের বিষয়ে আর স্নোর ভবিষ্যৎবাণী ছিল বন্ধ দ্বারের বিষয়ে। লিচের ভবিষ্যৎবাণীর পরিপূর্তি ঘটলে বার্তাটিকে প্রতিষ্ঠিত করেছিল যে পদ্ধতিশাস্ত্র, তা গৃহীত হয়েছিল এবং যারা বার্তাটি গ্রহণ করেছিল তারা বার্তাবাহকের সঙ্গে একীভূত হয়েছিল। ভবিষ্যৎবাণীর পরিপূর্তিতে বার্তা ও বার্তাবাহকও উভয়েই স্বীকৃতি লাভ করেছিল। লিচের ভবিষ্যৎবাণী ছিল ইসলামের বিষয়ে আর স্নোর ভবিষ্যৎবাণী ছিল বন্ধ দ্বারের বিষয়ে।
আমি দেখলাম ঈশ্বরের লোকেরা আনন্দময় প্রত্যাশায় তাদের প্রভুর আগমনের অপেক্ষায় আছে, কিন্তু ঈশ্বর তাদের পরীক্ষা করার উদ্দেশ্য করেছিলেন। ভবিষ্যৎবাণীমূলক সময়সীমার গণনায় যে একটি ভুল ছিল তার হাত তা আড়াল করে রেখেছিলেন। যারা তাদের প্রভুর আগমনের অপেক্ষায় ছিলেন তারা এই ভুলটি চিহ্নিত করতে পারেননি, আর সময়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া শ্রেষ্ঠ পণ্ডিতগণ এটি দেখতে ব্যর্থ হলেন। ঈশ্বর ইচ্ছা করেছিলেন যে তার লোকেরা একটি হতাশার মুখোমুখি হোক। সময় কেটে গেল এবং যারা আনন্দময় প্রত্যাশা নিয়ে তাদের ত্রাণকর্তার প্রতীক্ষায় ছিলেন তারা দুঃখিত ও মনোবলহীন হয়ে পড়লেন। আর যারা যিশুর আবির্ভাবকে ভালোবাসেননি বরং ভয়ে বার্তাটি গ্রহণ করেছিলেন তারা খুশি হলেন যে তিনি প্রত্যাশিত সময়ে আসেননি। তাদের বিশ্বাসের স্বীকারোক্তি হৃদয়কে প্রভাবিত করেনি, জীবনকে বিশুদ্ধও করেনি। সময় পেরিয়ে যাওয়াটা এমন হৃদয়গুলো প্রকাশ করার জন্যই সুচিন্তিতভাবে পরিকল্পিত ছিল। তারাই সবার আগে মুখ ফিরিয়ে নিয়ে উপহাস করল সেই শোকাহত ও হতাশ মানুষদের যারা সত্যিই তাদের ত্রাণকর্তার আবির্ভাবকে ভালোবাসত। আমি দেখলাম তার লোকদের পরীক্ষা করে এবং এমন এক অনুসন্ধানী পরীক্ষা দিয়ে ঈশ্বরের প্রজ্ঞা প্রকাশ পেল যাতে ধরা পড়ে কারা পরীক্ষার সময় সংকুচিত হয়ে পিছিয়ে যাবে। যিশু এবং সমগ্র স্বর্গীয় বাহিনী সহানুভূতি ও ভালোবাসা নিয়ে তাদের দিকে তাকালেন। যারা মধুর প্রত্যাশায় তাদের প্রাণ যাকে ভালোবাসত তাকে দেখার জন্য আকুল ছিল। পরীক্ষার সময়ে তাদের সমর্থন করতে স্বর্গদূতেরা তাদের চারদিকে মণ্ডল করছিলেন। যারা স্বর্গীয় বার্তাটি গ্রহণ করতে অবহেলা করেছিল তারা অন্ধকারে ফেলে রাখা হল এবং ঈশ্বরের ক্রোধ তাদের বিরুদ্ধে জ্বলে উঠল, কারণ স্বর্গ থেকে তিনি যে আলো তাদের কাছে পাঠিয়েছিলেন তারা তা গ্রহণ করতে চায়নি। সেই বিশ্বস্ত হতাশ লোকেরা যারা বুঝতে পারছিল না কেন তাদের প্রভু এলেন না, তারা অন্ধকারে ফেলে রাখা হল না, আবার তাদের বাইবেল খুলে ভিদ্যবাণীর কালসমূহ অনুসন্ধান করতে পরিচালিত করা হল। সংখ্যাগুলোর ওপর থেকে প্রভুর হাত সরানো হল এবং ভুলটি স্পষ্ট হল। তারা দেখল যে ভবিষ্যৎবাণীমূলক সময়গুলো 1844 পর্যন্ত পৌঁছেছে এবং যে একই প্রমাণ তারা উপস্থাপন করেছিল ভবিষ্যৎবাণীমূলক সময়গুলো 1843 শেষ হয়েছে দেখাতে সেটিই প্রমাণ করল যে সেগুলো 1843 সমাপ্ত হবে। ঈশ্বরের বাক্য থেকে তাদের অবস্থানে আলো জ্বলে উঠল এবং তারা একটি প্রতীক্ষার সময় আবিষ্কার করল। যদিও এটি দর্শন বিলম্ব করে তবু তার জন্য অপেক্ষা কর। খ্রিস্টের অবিলম্বে আগমনের প্রতি তাদের ভালোবাসায় তারা দর্শনের বিলম্বকে উপেক্ষা করেছিল, যা প্রকৃত অপেক্ষাকারীদের প্রকাশ করার জন্য নির্ধারিত ছিল। আবার তাদের কাছে একটি নির্ধারিত সময় ছিল, তবু আমি দেখলাম তাদের অনেকেই তীব্র হতাশাকে অতিক্রম করে 1843 সালে তাদের বিশ্বাসকে যে উৎসাহ ও শক্তি চিহ্নিত করেছিল সেই মাত্রার উৎসাহ ও কর্মশক্তি আর অর্জন করতে পারল না। শয়তান ও তার স্বর্গদূতরা তাদের উপর জয়লাভ করল, আর যারা বার্তাটি গ্রহণ করল না তারা সেটিকে ভ্রান্তি বলে আখ্যা দিয়ে সেই ভ্রান্তি গ্রহণ না করার দূরদৃষ্টিসম্পন্ন বিচার ও প্রজ্ঞার জন্য নিজেদেরই অভিনন্দন জানাল। তারা বুঝতেই পারল না যে তারা নিজেদের বিরুদ্ধেই ঈশ্বরের পরামর্শকে প্রত্যাখ্যান করছে এবং ঈশ্বরের লোকদের বিভ্রান্ত করতে শয়তান ও তার স্বর্গদূতদের সঙ্গে একযোগে কাজ করছে, যারা স্বর্গপ্রেরিত বার্তাটি জীবনে পালন করছিল। এই বার্তার বিশ্বাসীরা গির্জাগুলিতে নিপীড়িত হয়েছিল। কিছু সময়ের জন্য যারা বার্তাটি গ্রহণ করতে রাজি ছিল না তারা ভয়ের কারণে তাদের হৃদয়ের অনুভূতি অনুযায়ী আচরণ করা থেকে বিরত ছিল, কিন্তু সময় গড়াতে তাদের প্রকৃত মনোভাব প্রকাশ পেয়েছিল। তারা সেই সাক্ষ্যকে স্তব্ধ করতে চেয়েছিল যা অপেক্ষারতরা বহন করতে বাধ্য বোধ করেছিল, যে ভবিষ্যৎবাণীর সময়কাল 1844 সাল পর্যন্ত বিস্তৃত ছিল। স্পষ্টভাবে বিশ্বাসীরা তাদের ভুল ব্যাখ্যা করেছিল এবং কেন তারা 1844 সালে তাদের প্রভুকে প্রত্যাশা করেছিল তার কারণগুলো দিয়েছিল। তাদের বিরোধীরা উপস্থাপিত শক্তিশালী কারণগুলোর বিরুদ্ধে কোনো পাল্টা যুক্তি আনতে পারেনি, তবুও গির্জাগুলির ক্রোধ প্রজ্জ্বলিত হল। তারা প্রমাণের কথায় কান দেবে না এবং সেই সাক্ষ্যকে গির্জাগুলো থেকে বাইরে রাখবে যাতে অন্যরা তা শুনতে না পারে, এই সিদ্ধান্তেই তারা অটল ছিল। যারা ঈশ্বর তাদের যে আলো দিয়েছিলেন তা অন্যদের কাছ থেকে গোপন করতে সাহস করেননি, তাদের গির্জাগুলো থেকে বহিষ্কার করা হল, কিন্তু যিশু তাদের সঙ্গে ছিলেন এবং তার মুখমণ্ডলের আলোয় তারা আনন্দিত ছিল। তারা দ্বিতীয় স্বর্গদূতের বার্তা গ্রহণের জন্য প্রস্তুত ছিল। প্রারম্ভিক রচনাবলী 313-13
বিতর সেই 144,000কে প্রতিনিধিত্ব করেন যারা লিচের ন্যায় ইসলাম ও একটি রাজ্যের অবসান সম্বন্ধে একটি সংশোধিত ভবিষ্যৎবাণী উপস্থাপন করেন, এবং স্নোয়ের ন্যায়
পিতর বন্ধ দ্বার সম্পর্কিত একটি সংশোধিত ভবিষ্যৎবাণী উপস্থাপন করেন। লিচের ইসলামের দ্বিতীয় হায় সংক্রান্ত বার্তাটি ছিল একটি বাহ্যিক ভবিষ্যৎবাণী, আর স্নোয়ের বন্ধ দ্বার ছিল একটি অভ্যন্তরীণ ভবিষ্যৎবাণী। স্নোয়ের ক্ষেত্রে কার্য আরম্ভ হয়েছিল যখন প্রভু সংখ্যাসমূহের উপর থেকে তার হাত সরিয়ে নিলেন, এবং তখন দেখা গেল যে যে একই প্রমাণ যা পূর্বে ১৮৪৩ খ্রিস্টাব্দ প্রমাণ করে বলে বিবেচিত হয়েছিল, বাস্তবে ১৮৪৪ খ্রিস্টাব্দের ২২ অক্টোবরকে প্রতিপন্ন করেছিল। লিচের ক্ষেত্রে সেটি ছিল এক গণনা, যা পূর্ণ হলে প্রকাশিত বাক্যের দশম অধ্যায়ের স্বর্গদূতকে ভূমি ও সমুদ্রের উপর দাঁড়াতে নামিয়ে এনেছিল।
লিচ তার ভবিষ্যৎবাণীটির পরিপূর্তির ১০ দিন পূর্বে সেটিকে পুনর্গণনা করেছিলেন। এই সত্যটি পূর্ববর্তী ভবিষ্যৎবাণী সংশোধনের কার্যকে এক পরীক্ষা হিসেবে চিহ্নিত করে। ১৮৪০ সালে সূচনা এবং ১৮৪৪ সালে সমাপ্তি কি আসলে এমন এক ভবিষ্যৎবাণীমূলক প্রতীক যা সেই ভবিষ্যৎবাণীর প্রতি ইঙ্গিত করে যে ভবিষ্যৎবাণী পুনর্গণিত হয়ে সত্য মধ্যরাত্রির ডাকে পরিণত হয়? মিলারবাদী ইতিহাসের আলফা ও ওমেগা, যা মধ্যরাত্রির ডাকার ঘোষণার মাধ্যমে সমাপ্ত হয়েছিল, তা কি প্রকৃতপক্ষে ১৪৪০০০ সত্য মধ্যরাত্রির ডাকার ভবিষ্যৎবাণীমূলক বৈশিষ্ট্যসমূহকে আদিরূপ হিসেবে প্রতিফলিত করে?
সংশোধিত ভবিষ্যৎবাণীর ঘোষণার উভয় কালপর্বেই মিলারীয় বার্তার বিরুদ্ধে বিতর্ক প্রকাশিত হয়েছিল, কারণ সেই বার্তা জনগণকে বিচলিত করেছিল। যখন পিতর কাইসারিয়া ফিলিপ্পিতে অবস্থান করেন, সেখানে সেই বার্তা নিয়ে একটি বিতর্ক পরিলক্ষিত হয়, যা কাইসারিয়া ফিলিপ্পির পূর্বেই আরম্ভ হয়েছিল, কারণ ওই সিদ্ধিলাভই নিশ্চিত করে যে বৃষ্টির বার্তাটি কেবল পিতরের বাক্যেই নেমে আসবে। সিংহাধ্বনির উৎসব রূপে কাইসারিয়া ফিলিপ্পি খ্রিস্টের সেই প্রেরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে তিনি দ্বিতীয় স্বর্গদূতের প্রতিনিধি রূপে দুই শিষ্যকে ইসলামের গাধাটিকে বাঁধন মুক্ত করতে পাঠান। ইসলামের গাধাটির বাঁধন মোচন এক্সেটার ক্যাম্প মিটিংয়ে মধ্যরাত্রির আহ্বানের বার্তার সূচনা ঘোষণা করে, কারণ স্যামুয়েল স্নো, যিনি উদ্বোধনী দিনে উপস্থিত না থেকে অপেক্ষা করেছিলেন, ১৩ আগস্ট অশ্বারোহে একদিন দেরিতে এসে বিলম্বকালের পরিসমাপ্তি এবং সেই বার্তার সূচনাকে চিহ্নিত করেন, যা ১৭ তারিখে সভা সমাপ্ত হলে জলোচ্ছ্বাসের ঢেউয়ের ন্যায় বাহিত হবে।
মিলারাইট ইতিহাস সংক্রান্ত বিতর্ক, রাজা আহাবের অভিযোগসমূহ এবং যখন খ্রিস্ট জিরুসালেমে প্রবেশ করলেন তখন কূটতর্ককারী ইহুদিদের প্রতিরোধ, এসবই এমন এক বিতর্ককে নির্দেশ করে যা তুর্যোৎসবে সমাপতিত হয়ে সমাপ্তিতে উপনীত হয়, যখন গর্দভের বাঁধন খোলা হয়। গর্দভের এই বাঁধন মোচন সেই ভবিষ্যৎবাণীর প্রত্যয়ন, যা প্রারম্ভে কাইসারিয়া ফিলিপ্পিতে অ্যাডভেন্টবাদের ওপর এক বদ্ধ দ্বার এবং পর্বের শেষে কাইসারিয়া মেরিটিমায় এক বদ্ধ দ্বারকে চিহ্নিত করে। গর্দভি তৃতীয় হায়ের ইসলামের প্রতীক, যা মার্কিন যুক্তরাষ্ট্রকে টেনেসির ন্যাশভিল সহ আঘাত হানে। ১৮ জুলাই ২০০২ ব্যর্থ ভবিষ্যৎবাণীটি এখন ক্রমাগত সংশোধিত হচ্ছে, যেহেতু প্রভু তার হাত অপসারিত করছেন এবং যীশুখ্রিস্টের প্রত্যাদেশের মোহর খুলে দিচ্ছেন। সেই মোহর উন্মোচন ২০২৩ সালের জুলাই মাসে অরণ্যে শুরু হয়েছিল।
দানিয়েলের ১১ অধ্যায়ের দর্শন
তুর্যধ্বনির উৎসব সপ্তম তুর্যকে নির্দেশ করে, যা তৃতীয় হায়, যা ইসলাম, তুর্য যুদ্ধের বিষয়ে এক বাহ্যিক সতর্কবার্তা, তবে এটিকে একটি পবিত্র সমাবেশের প্রতি অভ্যন্তরীণ আহ্বান হিসেবেও বোঝা যেতে পারে। দ্বিতীয় মন্দিরের পরীক্ষার ৩০ দিন সমাপ্ত হলে যে লিটমাস পরীক্ষা শুরু হয়, সেই রূপে এটি একই সাথে বাহ্যিক ও অভ্যন্তরীণ বার্তা। প্রথম ভিত্তিমূলক পরীক্ষা ২০২৪ সালের বসন্তে এসেছিল দানিয়েল ৩৮টি বিরোধীর বাহ্যিক দর্শনের মাধ্যমে।
আর সেই সময়ে অনেকেই দক্ষিণের রাজার বিরুদ্ধে দাঁড়াবে, তদুপরি তোমার জাতির মধ্যে দস্যুরাও দর্শন প্রতিষ্ঠা করার জন্য নিজেদের উচ্চে তুলবে, কিন্তু তারা পতিত হবে। দানিয়েল ১১:১৪।
পূর্ববর্তী পদে পানিয়ুম উপস্থাপিত হয়েছে এবং পানিয়ুমের সাক্ষ্য ৫৫ পদ পর্যন্ত অব্যাহত থাকে,
কারণ উত্তরের রাজা ফিরে আসিবে এবং পূর্বের তুলনায় বৃহত্তর এক সৈন্যবাহিনী সমবেত করিবে এবং নিশ্চিতরূপে কতক বৎসর পরে এক মহাসেনা ও বিপুল ধনসম্পদসহ আগমন করিবে। দানিয়েল ১১:৩।
পদ ১০ থেকে ১৫ পর্যন্ত উত্তরের রাজা হলেন পাপাসত্বের প্রতিনিধি শক্তি। পদ ১০-এ রোনাল্ড রেগান তার প্রতিনিধিত্ব করেছিলেন যখন আয়ার্ন কার্টেনের প্রাচীর অপসারিত হয়েছিল, যার প্রতীকময় নিদর্শন ছিল ১৯৭৯ সালের ৯ নভেম্বর বার্লিন প্রাচীরের পতন।
পদ ১৬ রবিবার আইনের সময় চার্চ ও রাষ্ট্রের পৃথকীকরণের প্রাচীর অপসারণকে চিহ্নিত করে। পদ ১১ ও ১২ ২০১৪ সালে সূচিত ইউক্রেনীয় যুদ্ধকে প্রতিনিধিত্ব করে এবং পদ ১৩ ২০২৪ সালের নির্বাচনকে চিহ্নিত করছে, যখন ট্রাম্প রেগানের পর অষ্টম প্রেসিডেন্ট এবং যিনি পূর্ববর্তী সাতজনের মধ্যেই অন্তর্ভুক্ত অষ্টম প্রেসিডেন্টও ফিরে আসেন অধিক ক্ষমতা নিয়ে, কারণ তিনি ফিরে এলে তিনি প্রথমের তুলনায় বৃহত্তর এক লোকবল সমবেত করবেন এবং অবশ্যই নির্দিষ্ট কয়েক বছর পর আসবেন। এই নির্দিষ্ট কয়েক বছর হল জো বাইডেনের ৪ বছর।
২০২৪ সালের পর ত্রয়োদশ পদটির সঙ্গে সঙ্গতি রেখে রোম পানিয়ামের ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসে নিজেকে সন্নিবেশ করবে। ৮ মে ২০২৫ তারিখে আধ্যাত্মিক গৌরবময় দেশ থেকে প্রথম পোপ নির্বাচিত হন এবং তিনি লিও নামটি বেছে নেন, যা বহু তাৎপর্যপূর্ণ ভবিষ্যৎবাণীমূলক বৈশিষ্ট্য বহন করে। এরপর পঞ্চদশ পদে যুদ্ধ আরম্ভ হয়।
অতএব উত্তরের রাজা আসবে, অবরোধের বাঁধ তুলবে এবং সর্বাপেক্ষা সুরক্ষিত নগরীগুলি দখল করবে, আর দক্ষিণের বাহিনী প্রতিরোধ করতে পারবে না, তার নির্বাচিত লোকেরাও নয়, প্রতিরোধ করতে কোনো শক্তিও থাকবে না। দানিয়েল ১১:১৫।
পঞ্চদশ পদে পানিয়ামের যুদ্ধ সংঘটিত হয় এবং ডোনাল্ড ট্রাম্প কর্তৃক প্রতিনিধিত্বকৃত পৃথিবী উদ্ভূত পশু দক্ষিণের রাজ্যকে পরাভূত করবে। একাদশ পদে দক্ষিণের রাজা ইউক্রেনের সঙ্গে যুদ্ধ আরম্ভ করেন। ইউক্রেন ছিল পোপতন্ত্রের একটি প্রক্সি শক্তি, যাকে অর্থায়ন ও সমর্থন দিয়েছিল দশম পদের পোপতন্ত্রেরই প্রক্সি শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র। রাফিয়ার যুদ্ধে দক্ষিণের রাজা বিজয়ী হবে, কিন্তু ওই বিজয়ের পরিণামে দক্ষিণের এক ড্রাগন রাজ্যের পরিসমাপ্তির সঙ্গে সর্বদা সম্পর্কিত যে ক্রমাগত বিঘটন, উত্তরের রাজা পূর্বেকার সব সময়ের তুলনায় অধিক বলিয়ান হয়ে ফিরে এসে পানিয়ামের যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করলে সেই বিঘটন দক্ষিণের রাজাকে অত্যন্ত বিপন্ন অবস্থায় নিক্ষেপ করে। ২০১৪ সালে যুক্তরাষ্ট্র যখন ইউক্রেনীয় যুদ্ধের সূচনা করে, তখন রাশিয়া ও পুতিনই দক্ষিণের রাজা ছিলেন। ২০২২ সালে আক্রমণ শুরু হয় এবং রক্ত প্রবাহিত হতে শুরু করে। ২০২৪ সালে উত্তরের রাজা প্রত্যাবর্তন করেন।
পিতর কাইসারিয়া ফিলিপ্পিতে অবস্থান করছেন, আর সেটিই মধ্যরাত্রির আহ্বানের বার্তা ঘোষণার সূচনা। পিতর এলিয়াহের ন্যায় এবং লিচ ও স্নো দ্বারা প্রতিভু মিলারাইটদের মতো পূর্বে বন্ধ দরজা ও ইসলামের বিষয়ে এক ভবিষ্যৎবাণী উপস্থাপন করেছেন। তার পরিপূর্তি অন্তিম বৃষ্টির সত্য ও মিথ্যা বার্তাসমূহ এবং সত্য ও মিথ্যা বার্তা বাহকদের মধ্যে পার্থক্য নির্দিষ্ট করে। পিতরের বার্তাটি ন্যাশভিল ও ইসলাম সম্পর্কে সংশোধিত বার্তা, এবং যখন তিনি কাইসারিয়া ফিলিপ্পিতে দাঁড়িয়ে আছেন, তিনি পানিয়ামে সেই যুদ্ধে দাঁড়িয়ে আছেন যা পদ ১৬তে উল্লিখিত রবিবার আইনের দিকে নিয়ে যায়। পিতরের ভবিষ্যৎবাণীর পরিপূতি মধ্যরাত্রির আহ্বানের বার্তা ঘোষণার সূচনাকে নির্দেশ করে, যে সময় ইসলাম মুক্ত করা হয় এবং পংক্তির পর পংক্তি নীতিতে সেটি সেই সময় যখন পানিয়ামের যুদ্ধ উপস্থিত হয়।
দানিয়েল ১০ম অধ্যায়ের দর্শন।
তুরির উৎসব সপ্তম তুরিকে প্রতিকায়িত করে, যা তৃতীয় হায় যা ইসলাম। তুরি একটি সতর্ক বার্তা এবং একই সঙ্গে একটি পবিত্র সমাবেশের জন্য আহ্বান। দ্বিতীয় মন্দিরের পরীক্ষার ৩০ দিন সমাপ্ত হলে যে লিটমাস পরীক্ষা শুরু হয় সেটিও এটি। খ্রিস্টবিরোধীর প্রথম ভিত্তিমূলক বাহ্যিক পরীক্ষার দর্শন ২০২৪ সালের বসন্তে আগমন করেছিল, এবং খ্রিস্টের দ্বিতীয় অভ্যন্তরীণ পরীক্ষার দর্শন, যেমন দানিয়েল ১০-এ উপস্থাপিত হয়েছে, ২০২৬ সালে আগমন করেছিল।
তখন আমি আমার চক্ষু উত্তোলন করিলাম এবং চাইলাম, আর দেখ, স্বর্ণবস্ত্র পরিহিত একজন পুরুষ, যাহার কোমর উফাজের উৎকৃষ্ট সোনার কোমরবন্ধে বেষ্টিত ছিল, তাহার দেহ ছিল বেরিলের সদৃশ এবং তাহার মুখ ছিল বিদ্যুতের দ্যুতির ন্যায় এবং তাহার চক্ষুদ্বয় ছিল অগ্নিদ্বীপের ন্যায় এবং তাহার বাহু ও পদদ্বয় রঙে পালিশ করা পিতলের ন্যায় এবং তাহার বাক্যের শব্দ ছিল বহুজনের কণ্ঠধ্বনির ন্যায়।
আর আমি দানিয়েল একাই সেই দর্শন দেখিলাম, কেননা আমার সঙ্গে যে পুরুষগণ ছিল তাহারা সেই দর্শন দেখিল না, কিন্তু মহাকম্প তাহাদের ওপর পড়িল, সুতরাং তাহারা আত্মগোপন করিবার জন্য পালাইল।
অতএব আমি একাই অবশিষ্ট রইলাম এবং এই মহৎ দর্শন দেখিলাম, আর আমার মধ্যে কোনো শক্তি অবশিষ্ট রইল না, কারণ আমার রূপ শোভা আমার মধ্যেই নষ্টতায় পরিণত হইল
এবং আমি কোনো শক্তি ধারণ করিতে পারিলাম না।
তথাপি আমি তাহার বাক্যের ধ্বনি শুনিলাম, এবং যখন আমি তাহার বাক্যের ধ্বনি শুনিলাম তখন আমি মুখ থুবড়ে গভীর নিদ্রায় নিমগ্ন হইলাম, এবং আমার মুখ ভূমির দিকে ছিল।
আর দেখ, এক হাত আমাকে স্পর্শ করিল, যাহা আমাকে আমার হাঁটুসমূহের উপর এবং আমার হাত দয়ের তালুর উপর ভর দিয়া উঠাইল। আর তিনি আমাকে বলিলেন, হে দানিয়েল অত্যন্ত প্রিয় পুরুষ, আমি তোমার নিকটে যে বাক্য বলিতেছি তাহা বুঝ এবং সোজা দাঁড়াও, কারণ এখন আমি তোমারই নিকট প্রেরিত হইয়াছি। আর তিনি এই বাক্য যখন আমাকে কহিলেন, আমি কম্পমান হইয়া দাঁড়াইলাম। তখন তিনি আমাকে বলিলেন, ভয় করো না দানিয়েল, কারণ যেদিন প্রথম তুমি বুঝিবার জন্য তোমার হৃদয় স্থির করিলে এবং তোমার ঈশ্বরের সম্মুখে নিজেকে দীন করিলে, সেই দিন হতেই তোমার বাক্য শোনা গিয়াছে, এবং তোমারই বাক্যের কারণেই আমি আগত হইয়াছি। কিন্তু পারস্য রাজ্যের রাজকুমার 21 দিন আমাকে প্রতিরোধ করিলেন, তবু দেখ, প্রধান রাজকুমারদের একজন মিখায়েল আমাকে সাহায্য করিতে আগমন করিলেন, এবং আমি সেখানে পারস্যের রাজাদের সহিত অবস্থান করিলাম। এখন আমি আগত হইয়াছি, তোমার লোকদের উপর অন্তিমকালে কি আসিবে তাহা তোমাকে বোধ করাইতে, কারণ এই দর্শন এখনও বহুদিনের বিষয়ে। আর তিনি আমাকে এইরূপ বাক্য কহিলে আমি ভূমির দিকে মুখ নত করিলাম এবং বাকরুদ্ধ হইলাম। আর দেখ, একজন যিনি মানুষের সন্তানদের সাদৃশ্যে ছিলেন তিনি আমার ওষ্ঠ স্পর্শ করলেন। তখন আমি মুখ খুলে যিনি আমার সম্মুখে দাঁড়িয়েছিলেন তাকে বললাম, হে আমার প্রভু, এই দর্শনের দ্বারা আমার বেদনা আমার ওপর ভর করেছে এবং আমার মধ্যে কোনো শক্তি অবশিষ্ট নেই, কারণ এই আমার প্রভুর দাস কিভাবে এই আমার প্রভুর সঙ্গে কথা বলবে, কারণ আমার বিষয়ে তৎক্ষণাৎ আমার মধ্যে কোনো শক্তি অবশিষ্ট রইল না, এমনকি আমার মধ্যে শ্বাসও অবশিষ্ট নেই।
তখন আবার একজন যার রূপ মনুষ্যের সদৃশ এসে আমাকে স্পর্শ করিলেন এবং আমাকে বলবান করিলেন, এবং তিনি বলিলেন, হে অতি প্রিয় মনুষ্য, ভয় করিও না, শান্তি তোমার প্রতি হউক, দৃঢ় হইও। হ্যাঁ, দৃঢ় হইও। তিনি যখন আমার প্রতি এই কথাগুলি বলিলেন আমি বলবান হইলাম এবং বলিলাম, আমার প্রভু কথা বলুন, কারণ আপনি আমাকে বলবান করিয়াছেন। দানিয়েল 10:5-19।
22তম দিবসে দানিয়েল অন্তিম দিনসমূহে স্বর্গীয় মহাযাজকের দর্শন দেখেন।
রোম কর্তৃক দর্শনের প্রতিষ্ঠা বিষয়ক দর্শনটি 2024 সালের ভিত্তিমূলক ও আলফা পরীক্ষা ছিল, এবং খ্রিস্টের দর্শনটি মন্দির পরীক্ষা। এটি এমন এক শ্রেণীর পৃথকীকরণ ঘটায় যারা দানিয়েলের নিকট হতে পলায়ন করে এবং আত্মগোপন করে। সে শ্রেণী মিথ্যা ও অসত্যের আচ্ছাদনে আত্মগোপন করে, এবং এই কারণেই তারা প্রবল ভ্রান্তির অধীন হয়।
এরপর দানিয়েল 3 বার স্পর্শিত হন,
প্রথমে গাব্রিয়েল কর্তৃক, তারপর খ্রিস্ট কর্তৃক, এবং তৃতীয়বার পুনরায় গাব্রিয়েল কর্তৃক। অতি পবিত্র স্থানে দানিয়েল যখন 3 বার স্পর্শিত হন তখন তা শক্তিবর্ধনের এক প্রতিচিত্র, কারণ এর সূচনা হয় এই অবস্থায় যে দর্শন দেখার সময় তার কোনো শক্তিই ছিল না, কিন্তু তৃতীয় স্পর্শে তিনি পরিশেষে বলিয়ান হয়ে ওঠেন। শেষ দিনসমূহে ঈশ্বরের জনগণের উপর কী আপতিত হবে তা অনুধাবনের জন্য তাকে শক্তিশালী করা হয়। শেষ দিনসমূহে ঈশ্বরের জনগণের উপর যা আপতিত হবে তার ভাববাদীয় বার্তাই 10 কুমারীর দৃষ্টান্তে উপস্থাপিত বার্তা।
দানিয়েল শুরু করেন শক্তিহীন অবস্থায়, কারণ খ্রিস্টের দর্পণ সদৃশ দর্শন তাকে শক্তিহীন করে দিয়েছিল, কিন্তু 3 দফা স্পর্শের শেষে তিনি বলপ্রাপ্ত হন এবং বলবান হও, হ্যাঁ বলবান হও, এই আদেশটির দ্বিগুণ উচ্চারণ দ্বিতীয় স্বর্গদূত বা দ্বিতীয় পরীক্ষাকে চিহ্নিত করে। দ্বিতীয় পরীক্ষা হল মন্দির পরীক্ষা, যেখানে ঈশ্বরের লোকেরা এক্সেটার ক্যাম্প মিটিং সমাপ্ত হলে মধ্যরাত্রির হাঁকের বার্তা ঘোষণার জন্য বলপ্রাপ্ত হয়। ওই পরীক্ষাই মন্দির পরীক্ষা, যেখানে যে শীর্ষ প্রস্তর একসময় ভিত্তি ও প্রধান কোণার পাথর ছিলেন তিনি মন্দিরের বিস্ময়কর শীর্ষ প্রস্তরে পরিণত হন, এবং তৎসঙ্গে তার সমাপ্তি চিহ্নিত হয়। 22তম দিনে দানিয়েল বলপ্রাপ্ত হন যখন তিনি বিশ্বাসের দ্বারা পরম পবিত্র স্থানে প্রবেশ করেন। এ সময় প্রথমে গাব্রিয়েল তাকে স্পর্শ করেন, পরে খ্রিস্ট তাকে স্পর্শ করেন, এবং পুনরায় গাব্রিয়েল তাকে স্পর্শ করেন। অতএব দানিয়েল পরম পবিত্র স্থানে, যেখানে তিনি 2 স্বর্গদূতের মধ্যে খ্রিস্টকে দেখেন, সেখানে বার্তা ঘোষণা করবার জন্য বলপ্রাপ্ত হন।
আর পরম পবিত্র স্থানে, যেখানে খ্রিস্ট মধ্যবর্তী, সেই স্থানই করুণা আসন, যেখানে আবরণকারী দুই কেরুব সিন্ধুকের দিকে দৃষ্টি নিবদ্ধ করে থাকে, যা তার সিংহাসনে উপবিষ্ট খ্রিস্টের শেখিনা মহিমার আলোতে আলোকোজ্জ্বল। দানিয়েলের দশম অধ্যায়ের দর্শন ভবিষ্যৎবাণীমূলকভাবে এমনভাবে বিন্যস্ত যে দানিয়েল করুণা আসনের সিংহাসনে শেখিনাহরূপে খ্রিস্টের মহিমার দিকে চেয়ে আছেন, আর আবরণকারী দুই কেরুব সিন্ধুকের দিকে দৃষ্টি নিবদ্ধ করে আছে।
তুর্যধ্বনির উৎসবের পূর্বে এলিয়া ঘোষণা করেন যে বৃষ্টির বিষয়ে তার বার্তাই প্রভুর পক্ষ থেকে আগত বৃষ্টির একমাত্র বার্তা, এবং তিনি এমন এক ভবিষ্যৎবাণী উপস্থাপন করেন যা শেষ পর্যন্ত এমন এক প্রদর্শনের মাধ্যমে সমাপ্ত হয় যা প্রমাণ করে কে বার্তাবাহক এবং কে নয়, এবং কোনোটি বার্তা এবং কোনোটি নয়। কার্মেলের পূর্ববর্তী 3.5 বছর ধরে রাজা আহাব এলিয়াকে অনুসন্ধান করছিলেন, কারণ কার্মেলের পূর্বে একটি বিতর্ক পর্ব থাকে। কার্মেল পর্বত কেবল সেই লিটমাস পরীক্ষা যেখানে চরিত্র প্রকাশিত হয়। মিলারাইট ইতিহাসে একই পর্যায়ে একই সাক্ষ্য বহন করেছিল, কেননা যারা বার্তাটিকে ঘৃণা করত তারা বিশ্বস্তদের গির্জা থেকে বহিষ্কার করেছিল, এবং পরবর্তীতে বিশ্বস্তরা এমন এক বার্তা উত্থাপন করেছিল যা মানুষকে পতিত প্রাক্তন চুক্তিবদ্ধ জনগোষ্ঠী থেকে বেরিয়ে আসতে আহ্বান করেছিল, যাদের পাশ কাটিয়ে যাওয়া হচ্ছিল।
পেন্টেকোস্টাল রবিবার আইনের সময়ে পিতর জোয়েলের বার্তা ঘোষণা করছেন, অর্থাৎ এক্সেটার ক্যাম্প সভার সমাপ্তিতে যখন মিডনাইট ক্রাইয়ের সময়কাল আরম্ভ হয় তখনও পিতর একই বার্তা ঘোষণা করছেন, যে ক্যাম্প সভাটির সূচনা ঘটেছিল তখনই যখন পিতরের ভবিষ্যৎবাণী সংশোধিত হয়েছিল, যেমন স্নো ও লিচের বার্তাসমূহও সংশোধিত হয়েছিল। কোনো ভবিষ্যৎবাণীর পরিপূর্তির পূর্বে সর্বদা এক বিতর্ক সংঘটিত হয়, অতএব ভবিষ্যৎবাণীর পরিপূর্তির আগেই সেই বিতর্কের সূচনা ঘটে।
যে বার্তা আহাব ইজেবেল ও তার ভাববাদীদের, খ্রিস্টের দিনের কুতর্কপ্রিয় ইহুদিদের এবং মিলারাইট ইতিহাসের পতিত প্রোটেস্ট্যান্টদের উদ্বিগ্ন করে তোলে, সেই বার্তাকেই পিতর জোয়েলের গ্রন্থ হিসেবে চিহ্নিত করেন। গাধাকে বাঁধনমুক্ত করা দ্বারা চিহ্নিত তৃতীয় লিটমাস পরীক্ষার পূর্বে লাওদিকীয় অ্যাডভেন্টিজম পিতরের বার্তাকে আক্রমণ করে, এবং ওই প্রতিরোধের জবাবে পিতর স্পষ্ট করেন যে বার্তাবাহকেরা মত্ত নন, তারা কেবল জোয়েলের 3টি অধ্যায়ের পরিপূর্তি। জোয়েলের এই 3 অধ্যায় শুরু হয় লাওদিকীয় অ্যাডভেন্টিজমের প্রতি তীক্ষ্ণ ধিক্কার সূচক নিন্দা দিয়ে। যখন ওই বার্তা প্রবল মদে মাতালদের কর্ণগোচর হবে তারা প্রতিক্রিয়া জানাবে। তারা খ্রিস্টের মুখোমুখি হয়েছিল যখন তিনি জিরুসালেমের পথে পর্বত থেকে অবতরণ করছিলেন, এবং তাকে আবার জিরুসালেমেও মুখোমুখি হয়েছিল।
গাধাটি বাঁধন মুক্ত হল, প্রবেশযাত্রা শুরু হল, কুতর্কপ্রিয় ইহুদিরা বার্তাটিকে স্তব্ধ করতে চায়। যিশু এগিয়ে চলেন, তারপর থামেন এবং অ্যাডভেন্টবাদের অনুগ্রহকালের অন্তিম দিবস নিয়ে বিলাপ করেন। এরপর জিরুসালেমে সেই ইহুদিদের সঙ্গে আরেকটি মুখোমুখি সংঘাত, যারা জনতার বার্তা প্রচার বন্ধ করাতে চায়। সেদিন সূর্য অস্ত গেলে ইহুদি জাতির জন্য অনুগ্রহকাল আরও এক ধাপে উপনীত হল। প্রতিরোধের এই অগ্রগতি ক্রুশবিদ্ধ মৃত্যুর পর্যায় পর্যন্ত অব্যাহত থাকে, এবং এটি প্রকৃতভাবে আরম্ভ হয় লাজারুসের পুনরুত্থানের মধ্য দিয়ে, যা দ্বিতীয় স্বর্গদূতের আবির্ভাব ও অপেক্ষাকালের আগমনকে চিহ্নিত করেছিল।
বেথানিয়া জিরুসালেমের এত নিকটবর্তী ছিল যে লাজারকে জীবিত করার সংবাদ অতি শীঘ্রই নগরে পৌঁছেছিল। অলৌকিক ঘটনাটি প্রত্যক্ষকারী গুপ্তচরদের মাধ্যমে ইহুদি শাসকেরা শীঘ্রই সকল তথ্যের অধিকারী হলেন। কী করা উচিত এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য সঙ্গে সঙ্গে সানহেদ্রিনের সভা আহ্বান করা হল। খ্রিস্ট ইতিমধ্যে মৃত্যু ও সমাধির উপর তার কর্তৃত্ব সম্পূর্ণভাবে প্রকাশ করেছিলেন। ওই মহাশক্তিশালী অলৌকিক কর্মটি ছিল ঈশ্বর কর্তৃক মানবজাতিকে প্রদত্ত সর্বোচ্চ প্রমাণ যে তিনি তাদের পরিত্রাণের জন্য স্বীয় পুত্রকে জগতে প্রেরণ করেছিলেন। এটি ছিল ঐশ্বরিক শক্তির এমন এক প্রদর্শন যা যুক্তির নিয়ন্ত্রণে ও আলোকিত বিবেকের অধীন প্রত্যেক মনকে প্রত্যয়ী করার পক্ষে যথেষ্ট। লাজারের পুনরুত্থান প্রত্যক্ষকারী অনেকেই যিশুর প্রতি বিশ্বাস স্থাপন করলেন, কিন্তু তার প্রতি যাজকদের বিদ্বেষ আরও তীব্রতর হল। তার ঈশ্বরত্বের অপেক্ষাকৃত ক্ষুদ্র সকল সাক্ষ্য তারা প্রত্যাখ্যান করেছিলেন, এবং এ নূতন অলৌকিক কর্ম তাদের কেবল ক্রোধান্ধ করল। দিবালোকে বহু সাক্ষীর সম্মুখে মৃতকে জীবিত করা হয়েছিল, এমন সাক্ষ্যকে ব্যাখ্যা করে উড়িয়ে দেওয়ার মতো কোনো কৌশলই ছিল না। এই কারণেই যাজকদের শত্রুতা আরও মারাত্মক হয়ে উঠল। খ্রিস্টের কার্য থামিয়ে দিতে তারা আগের যে কোনো সময়ের চেয়ে অধিক দৃঢ় সংকল্প হলেন। সদুকিরা যদিও খ্রিস্টের পক্ষে অনুকূল ছিলেন না, তবু তার প্রতি ততটা বিদ্বেষপূর্ণ ছিলেন না যতটা ছিলেন ফরিসিরা। তাদের ঘৃণা এত তীব্রও ছিল না, কিন্তু এখন তারা সম্পূর্ণভাবে আতঙ্কিত হয়ে উঠলেন। তারা মৃতদের পুনরুত্থানে বিশ্বাস করতেন না। কথিত বিজ্ঞান সামনে এনে তারা যুক্তি দেখিয়েছিলেন যে মৃতদেহকে পুনরায় জীবিত করা অসম্ভব, কিন্তু খ্রিস্টের কয়েকটি বাক্যেই তাদের সেই তত্ত্ব খণ্ডিত হয়ে গেল। তারা শাস্ত্র এবং ঈশ্বরের ক্ষমতা উভয় বিষয়েই অজ্ঞ বলে প্রতিপন্ন হলেন। অলৌকিক কাজটি জনতার মনে যে ছাপ রেখে গিয়েছিল তা মুছে ফেলার কোনো সম্ভাবনাই তারা দেখতে পেলেন না। যিনি সমাধির কবল থেকে তার মৃতদের ছিনিয়ে নিতে বিজয়ী হয়েছেন, সেই তার থেকে মানুষকে কিভাবে ফিরিয়ে আনা যাবে? মিথ্যা গুজব চারদিকে ছড়িয়ে দেওয়া হল, কিন্তু ওই অলৌকিক কাজটি অস্বীকার করা গেল না এবং তার প্রভাবকে কিভাবে প্রতিহত করা যায় তারা জানতেন না। এ পর্যন্ত সদুকিরা খ্রিস্টকে হত্যা করার পরিকল্পনাকে উৎসাহ দেননি, কিন্তু লাজারুসের পুনরুত্থানের পর তারা সিদ্ধান্ত নিলেন যে কেবল তার মৃত্যুর মাধ্যমেই তাদের বিরুদ্ধে তার নির্ভীক ভর্ৎসনা স্তব্ধ করা যেতে পারে। দ্য ডিজায়ার অফ এজেস 378।
লাজারের মৃত্যু সেই চার দিনের সূচনা চিহ্নিত করেছিল যেগুলোই যীশু বিলম্ব করেছিলেন। তার মৃত্যু দ্বিতীয় স্বর্গদূতের আগমনকে প্রতিকায়িত করেছিল, যা বিলম্বকালের সূচনা চিহ্নিত করে। তার পুনরুত্থান 9:22 পরে 31 ডিসেম্বর 2023-এ দুই সাক্ষীর পুনরুত্থানকে চিহ্নিত করে। তার পুনরুত্থান ইজেকিয়েলের মৃত্য শুষ্ক অস্থিগুলির পুনরুত্থানকে চিহ্নিত করে। তার পুনরুত্থানের প্রতিরূপ ছিল আদমের সৃষ্টি, যেখানে কাদা দ্বারা প্রতিনিধিত্বকৃত মানবত্ব জীবনের নিঃশ্বাস দ্বারা প্রতিনিধিত্বকৃত ঈশ্বরত্বের সঙ্গে সংযুক্ত হয়েছিল।
ইহুদিদের যাজক ও শাসকেরা যীশুকে ঘৃণা করত, কিন্তু তার জ্ঞানের বাক্য শোনার এবং তার মহাশক্তির কার্যাবলী প্রত্যক্ষ করার জন্য অসংখ্য লোক ভিড় জমাত। লোকেরা গভীরতম আগ্রহে উদ্দীপ্ত হয়ে এই বিস্ময়কর শিক্ষকের উপদেশ শোনার জন্য উৎসুকচিত্তে যীশুকে অনুসরণ করত। অনেক শাসকই তার প্রতি বিশ্বাস স্থাপন করেছিল, কিন্তু সিনাগগ থেকে বহিষ্কৃত হওয়ার ভয়ে তারা তাদের বিশ্বাস স্বীকার করার সাহস পায়নি। যাজকেরা ও প্রবীণেরা স্থির করল যে লোকদের মনোযোগ যীশুর থেকে সরাতে কিছু একটা করা আবশ্যক। তারা ভয় পেতে লাগল যে সকলে তার প্রতি বিশ্বাস করবে। নিজেদের জন্য তারা কোনো নিরাপত্তা দেখল না। হয় তাদের পদ ও মর্যাদা হারাতে হবে, নয় যীশুকে হত্যা করতে হবে। আর তাকে যদি তারা হত্যা করতেও পারে, তবু তার শক্তির জীবন্ত স্মৃতিস্তম্ভ স্বরূপ লোকেরা তখনও রয়ে যাবে। যীশু লাজারুসকে মৃতদের মধ্য থেকে জীবিত করেছিলেন এবং তারা আশঙ্কা করছিল যে যীশুকে যদি তারা হত্যা করে, লাজারুস তার মহাশক্তির সাক্ষ্য দেবে। মৃতদের মধ্য থেকে যাকে জীবিত করা হয়েছিল তাকে দেখার জন্য লোকেরা দলে দলে ছুটে আসছিল, আর শাসকেরা এই উত্তেজনা প্রশমিত করতে লাজারুসকেও হত্যার সংকল্প করল। তারপর তারা লোকদের মনুষ্য প্রদত্ত প্রথা ও মতবাদসমূহের দিকে পুদিনা ও রু পর্যন্ত দশমাংশ দিতে ফিরিয়ে নেবে এবং আবার তাদের উপর প্রভাব বিস্তার করবে। তারা সিদ্ধান্তে উপনীত হল যে যীশুকে একাকী অবস্থায় গ্রেপ্তার করবে, কারণ যখন সকলের মন তার প্রতিই নিবদ্ধ, তখন যদি তারা ভিড়ের মধ্যে তাকে ধরতে চেষ্টা করে তবে তারা প্রস্তরাঘাতে আক্রান্ত হবে। আর্লি রাইটিংস 64।
বয়স 20 সালের 18 জুলাই প্রকাশিত বাক্যের দুই সাক্ষী নিহত করা হল এবং দ্বিতীয় স্বর্গদূতের আগমন ঘটল আর বিলম্বের সময় উপস্থিত হল। বয়স 23 সালের 31 ডিসেম্বর দুই ধাপ বিশিষ্ট পুনরুত্থান প্রক্রিয়া শুরু হয়। প্রথম ধাপ ছিল ভিত্তি স্থাপন, দ্বিতীয় ধাপ ছিল সেই ভিত্তির উপর মন্দির প্রতিষ্ঠা। লাওদিকীয় সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চ 1979 সালে বার্তাটির উদ্ভবের পর থেকেই সেটিকে ঘৃণা করেছে এবং এখনও ঘৃণা করে। এখন যাদেরকে তারা মৃত ভেবেছিল সেই ঘৃণিত সাক্ষীরা পুনরায় জীবিত হওয়ায় তারা বার্তাটিকে আরও প্রবলভাবে ঘৃণা করবে। তারা বয়স 20 সালের 18 জুলাইয়ের ভবিষ্যৎবাণীকে কেন্দ্র করে সেই বিষাক্ত বিদ্বেষ নিয়ে তর্ক বিতর্ক করবে, যা ইহুদিরা লাজারের পুনরুত্থানের প্রতি পোষণ করেছিল। মন্দির পরীক্ষার ইতিহাসে পিতর তাদের ভ্রান্ত অভিযোগসমূহের জবাব দেবেন, তাদের সকল মিথ্যার জবাব হিসেবে জোয়েলের পুস্তকের দিকে নির্দেশ করে।
আমরা পরবর্তী প্রবন্ধে এই অধ্যয়ন অব্যাহত রাখব।